ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। অনুষ্ঠানে রয়েছে আজ নেপাল বাংলাদেশ ভারতের ভূমিকম্প সংবাদ।
বাংলাদেশে জোরালো ভূমিকম্প হয়েছে, আতঙ্কে হাজার হাজার মানুষ রাস্তা এবং খোলা স্থানে নেমে আসেন। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
রয়েছে কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসাডারের সাক্ষাৎকার।
পরিস্থিতি আসলে এখনো অ্যাসেস করার চেষ্টা করা হচ্ছে। এখানে আমাদের এমবাসির সবাই ভালো আছে, কিংবা যারা নেপালে কাজ করছেন বিভিন্ন জায়গায়, ওনারাও আমরা খবর পেয়েছি মোটামুটি সবাই ভালো আছেন।
আর রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট কলকাতা থেকে।
সংঘর্ষ, গুলি, বোমাবাজি, বুদ্ধখল, বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই আজ সম্পন্ন হলো রাজ্যের ৯১টি পুরসভার নির্বাচন।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। নেপালে প্রচণ্ড এক ভূমিকম্প এবং তার পরপরই ছোট ছোট কম্পনে ৯০০রও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং আরও বহু লোক আহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এতে রাজধানী কাঠমান্ডুর অংশবিশেষ বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় দুপুরের একটু আগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তর পশ্চিমে ৭.৮ মাত্রার ভূকম্পন আঘাত হানে এবং এর ফলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মারাত্মক তুষারধস নামে। পর্বত আরোহীরা পাহাড় থেকে গড়িয়ে পড়েন এবং বেস ক্যাম্পের লোকজন মাটি ও পাথরের নিচে চাপা পড়েছেন। এই ভূকম্পনে ভারতে ২০ জন প্রাণ হারিয়েছেন। ভুটান, তিব্বত ও চীনা সীমান্ত এলাকা থেকেও হতাহতের খবর পাওয়া গেছে। প্রাথমিক ওই ভূমিকম্পের ঘণ্টাখানেক পর ৬.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। উদ্ধার কর্মতৎপরতা এরই মধ্যে শুরু হয়েছে। ভারত ও পাকিস্তান সহ নেপালের প্রতিবেশীরা এই ঘটনায় শোক প্রকাশ করেছে এবং সহায়তা প্রদানের কথা বলছে। কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ রয়েছে এবং সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই ভূকম্পন পার্শ্ববর্তী দেশগুলোতেও অনুভূত হয়। ভারতে কমপক্ষে ২০ জন এতে নিহত হন। আজকের অধিবেশনে থাকছে নেপালের এই ভূমিকম্পন নিয়ে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের মন্তব্য বিশ্ব সংবাদের কিছু পরে। ওদিকে বাংলাদেশে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। আতঙ্কে হাজার হাজার মানুষ রাস্তায় এবং খোলা জায়গায় বেরিয়ে পড়েছেন। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শনিবার দুপুরে জোরালো ভূমিকম্প হয়েছে। দু দফায় এই ভূমিকম্প অনুভূত হয়। প্রথম দফা ১২:১১ এবং এটি বেশ কয়েক সেকেন্ডের স্থায়ী হয়। দ্বিতীয় দফা হয় এর আধা ঘন্টা পরে। রাজধানী কাঠমান্ডু থেকে উত্তর পশ্চিমে পোখারা এলাকার এই উৎপত্তি স্থল। বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে বাংলাদেশে প্রথম দফার ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এবং দ্বিতীয় দফায় ৬.৪ মাত্রায়। প্রথম দফা ভূমিকম্পের সাথে সাথেই ঢাকায় আতঙ্কিত হাজার হাজার নারী, পুরুষ, শিশু রাস্তায় এবং খোলা স্থানে নেমে আসেন। ঢাকার বাইরেও ঠিক একই অবস্থা ছিল। ছাদধসে হুড়োহুড়ি করে নিচে নামা এবং আতঙ্কে ঢাকা, পাবনা, বগুড়া এবং টাঙ্গাইলে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। একই কারণে আহত হয়েছেন শত শত মানুষ। ঢাকার মিরপুর, পুরনো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া ও ফাটল ধরার খবর পাওয়া গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিষয়টির উপর সংবাদদাতা আমির খসরুর বিস্তারিত রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পরপরই। ওদিকে শনিবার নেপালে দুবার ভূমিকম্পের ঘটনায় কেঁপে ওঠে পূর্ব উত্তর ভারতে ও এর ফলে বিহারে ৫ জন এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ১ জন নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। গৌতম গুপ্ত জানাচ্ছেন বিস্তারিত।
শনিবার বেলা ১১:৪১ নাগাদ নেপালের পোখরাকে কেন্দ্র করে ৭.৯ তীব্রতার ভূমিকম্প ঘটে যায়। নেপালের বিভিন্ন বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বিমানগুলি নামে বিভিন্ন ভারতীয় এয়ারপোর্টে। কলকাতায় বহু মানুষ বুঝতে পারেন মাটি এবং মাথার উপর পাখা দুলছে, ওপরের তলা থেকে নিচে নামা শুরু হয়, বন্ধ রাখতে হয় কলকাতার পাতাল রেলের চলাচল। মালদহে বাড়ি ভেঙে ৪০ জন আহত, এছাড়াও নানা দুর্ঘটনার খবরাখবর আসছে। ৪২ মিনিট পরে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। এবারের কম্পনের তীব্রতা ছিল কম। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার ভিন্ন প্রসঙ্গ। টানটান উত্তেজনায় বাংলাদেশের ৩টি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চলছে। প্রচারণা আগামীকাল মধ্যরাতে শেষ হবার কথা। ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ভূমিকম্প কিছুটা সময়ের জন্য হলেও নির্বাচনী প্রচারণায় বাদ সেধেছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসে পরিবেশ, অলিগলি রাজপথ একাকার হয়ে যায় ভোটের প্রচারণায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার উপর রিটার্নিং অফিসারের তরফে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রচারণাকালে তিনি মোটর শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তার অনুকূল পরিবেশ তৈরির উপর তাগিদ দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনে বলেছেন ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা বলয় তৈরি করব শুধু ভোট কেন্দ্রে নয়, সমগ্র ঢাকা সিটি কর্পোরেশন এলাকা জুড়ে।
রাজধানী ঢাকায় কয়েকটি নির্বাচনী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। একজন মহিলা কাউন্সিলরের সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আজ সংঘর্ষ, গুলি আর বোমাবাজি সহ বিক্ষিপ্ত অশান্তির আবহে অনুষ্ঠিত হল রাজ্যের 91টি পুরসভা নির্বাচনের ভোট গ্রহণ। কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
ভোট গ্রহণকে কেন্দ্র করে রাজ্যের বর্ধমান জেলার কাটোয়ায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন, এদের মধ্যে দুজন মহিলা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিরোধী দলের এজেন্টদের উপর হামলা, প্রার্থী অপহরণ, বুথ দখলের অভিযোগ পাওয়া গেছে। সবচেয়ে বেশি গণ্ডগোলের খবর পাওয়া গেছে রাজ্যের বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে। উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড়, ভাটপাড়া, হালিশহর, কামারাটি এইসব জায়গাতে ক্রমশই গুলি চলেছে। বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে বুথ দখল, প্রার্থীদের হুমকি, এজেন্টদের মারধর, ইভিএম মেশিন ভাঙচুর, প্রিসাইডিং অফিসারকে হুমকি, সমস্ত সন্ত্রাসের অভিযোগ নিয়ে আজই রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে বাম নেতৃত্ব। আজকের পুরো নির্বাচনকে হিংসাত্মক কোনো আখ্যা দিতেই রাজি নন নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। আজ শনিবার ইরাক এবং জর্ডানের সীমান্তে সংঘর্ষিত ইসলামিক স্টেটের জঙ্গিরা আক্রমণ চালিয়ে তিনটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এর ফলে ইরাকি নিরাপত্তা বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়। ওই বিস্ফোরণে আরও কমপক্ষে 10 জন আহত হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী। যেখানে এই হামলা চালানো হয়েছে সেই ত্রেবিল সীমান্ত এলাকাটি হচ্ছে দুটি দেশের মধ্যে সরকারিভাবে সীমান্ত পারাপারের একমাত্র অঞ্চল। গত বছর এই জঙ্গিরা পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশ সহ ইরাকের একটি বড় এলাকা দখল করে নেয়। এই প্রদেশেই ওই ত্রেবিল সীমান্ত পারাপার এলাকা রয়েছে। সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর জঙ্গিরা শুক্রবার আনবার প্রদেশে প্রচণ্ড লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীর ফার্স্ট ডিভিশনের একজন শীর্ষ কমান্ডার এবং অন্য একজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে। ওইসব সামরিক কর্মকর্তারা ছাড়াও আরও অন্তত 10 জন সৈন্য নিহত এবং তার চেয়েও বেশি লোক আহত হয়েছেন। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ বলছে যে ইসলামিক জঙ্গিরা আজ উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর জিসর আল সাগুরে প্রবেশ করেছে। এই নজরদারি সংস্থাটি বলছে যে শহরের কোনো কোনো অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমানের মতে সেখানকার আল নুসরা ফ্রন্ট এবং ইসলামিস্ট ব্রিগেড শহরের অধিকাংশই দখল করে নিয়েছে এবং সিরিয়ার সরকারি বাহিনী পালিয়ে গেছে। তবে খবর পাওয়া যাচ্ছে যে সরকারি সৈন্য এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ এখনও চলছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বা স্বরাষ্ট্র সুরক্ষা বিষয়ক মন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম সীমান্ত জুড়ে এখন অনেক কম লোক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে। গত বছর কোনো অভিভাবক ছাড়াই বিরাট সংখ্যায় শিশুরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তবে মন্ত্রী জে জনসন শুক্রবার জানান যে এই ব্যাপারে কড়াকড়ি করার কারণে অবৈধভাবে এদেশে শিশু প্রবেশের সংখ্যা 45% কমে গেছে। জনসন বলেন যে সীমান্ত এলাকার সাম্প্রতিক মাসগুলোতে 151,805 জনকে আটক করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে আগের বছরের তুলনায় অবৈধভাবে প্রবেশ 60,000 কমে গেছে, যা কিনা প্রায় 28%। এই সংখ্যার মধ্যে রয়েছে অভিভাবকহীন শিশু, পরিবারের শিশুরা এবং প্রাপ্তবয়স্ক লোক। টোগোতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আজ শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ফাওরে নাসিংবে তৃতীয়বারের মতো 5 বছরের মেয়াদের জন্য নির্বাচিত হতে চাইছেন। তিনি এই ভোটে জিতলে তাঁর পরিবারের ক্ষমতায় থাকার প্রায় 50 বছর পূরণ হবে। 2005 সালে তার বাবা নাসিংবে ইয়েদেমার, যিনি ওই ফরাসি উপনিবেশ শাসন করেছেন 35 বছর, তার মৃত্যুর পর তিনি ক্ষমতায় গ্রহণ করেন। বিরোধী প্রার্থী জঁ পিয়েগে ফাফসে, যিনি গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, অনুমান করা হচ্ছে দ্বিতীয় স্থানে থাকবেন। বিক্ষোভকারীদের উপর সহিংসতা প্রয়োগ করার জন্য অধিকার গোষ্ঠীগুলো টোগোর সমালোচনা করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অবস্থান এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আমির খসরুর রিপোর্ট এখন। এতে ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর তাহমিদ আল হুসাইনের মন্তব্য রয়েছে।
জোরালো মাত্রার ভূমিকম্পের সাথে সাথে আতঙ্কিত মানুষ রাস্তা এবং খোলা স্থানে নেমে আসেন।
হয়তো রান্নাঘরে ছিলাম, হঠাৎ দেখি যে সমস্ত ঘর বিল্ডিং দৌড়ে পড়ছে, তখন নিচে দৌড়ে নিচে নেমে আসলাম। হঠাৎ করে দেখি যে পুরো বিল্ডিং কাঁপছে, একদম পুরো মুভি এটা পুরো বিল্ডিং, তারপর দৌড়ে নিয়ে গেছি সবাই।
সবাই দৌড়াদৌড়ি করে নামছিল।
আমাদের যেটা দেখছি আমরা ভূমিকম্প, বিশেষ করে পুকুরের পানি একদম ঢেউলে গিয়া কুলে উপরে উঠে গেছে, প্রায় 2.5-3 হাত উপরে উঠে গেছে।
ভূমিকম্পের উৎপত্তি স্থল নেপালে বাংলাদেশ থেকে খুব একটা দূরে নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কতটা ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সে সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটির প্রধান ডক্টর তাহমিদ আল হুসাইনি।
1897 সালে একটা 8.1 ম্যাগনিচিউড আর্থকুয়েক হয়েছিল। সেই একই স্থানে অথবা এর আশেপাশে যে আরো চ্যুতি আছে সেইখানে আমরা আশঙ্কা করছি যে আবারও, যেহেতু 115 বছরের মতো সময় পার হয়ে গেছে এরপরে, তো এইসব এলাকায় 8 ম্যাগনিচিউডের চেয়ে অধিক মানের ভূমিকম্প আবার হওয়া সম্ভব। যদি সেই ধরনের আর্থকুয়েক হয় তো সেখানে, সেটা যেহেতু ঢাকা থেকে তার দূরত্ব আরো অনেক কম হবে, সেটা হয়তো 250-300 কিলোমিটার দূরে হবে, তো তখন আমাদের এই হাই ম্যাগনিচিউডের জন্য দুটো এফেক্ট হবে। একটা হচ্ছে যে আমাদের যে তীব্রতা, যেটা কম্পনের, সেটা অনেক বেশি হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যদি সেটা আরো দীর্ঘস্থায়ী হয়, দুটো এফেক্ট মিলে কিন্তু ঢাকা শহর একটা বিপর্যয়ের যথেষ্ট ঝুঁকির মধ্যে আমরা কিন্তু আছি। এই তো গেল বাংলাদেশের বাইরের ভূমিকম্পের কথা। আমাদের এই বাংলাদেশের ভিতরেও অতীতে 7 ম্যাগনিচিউড এবং তার চেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। সিরাজগঞ্জ, মানিকগঞ্জ এই এলাকার কাছাকাছি 7 ম্যাগনিচিউড, একটা আর্থকুয়েক হয়েছে 7.6 ম্যাগনিচিউড শ্রীমঙ্গলের কাছাকাছি। আর
ডক্টর তাহমিদ আল হোসেনি সহ বিশেষজ্ঞগণ মনে করেন দুর্বল কাঠামো এবং ভিত্তির অনেক সুউচ্চ ভবনের কারণে ঢাকা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে। ঝুঁকির বাইরে নেই বাংলাদেশের বিশাল এক অংশ। উল্লেখ্য, 2011 সালের 18 সেপ্টেম্বর 6.8 মাত্রায় জোরালো ভূমিকম্প হয়েছিল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নেপালের ভূমিকম্প নিয়ে আমরা এই কিছুক্ষণ আগেই আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলি কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের সঙ্গে। রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস আমাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাবে আমাদেরকে জানান,
পরিস্থিতি আসলে এখনো অ্যাসেস করার চেষ্টা করা হচ্ছে। এখানে আমাদের এমবাসির সবাই ভালো আছে, কিংবা যারা নেপালে কাজ করছেন বিভিন্ন জায়গায় ওনারাও আমরা খবর পেয়েছি মোটামুটি সবাই ভালো আছেন। তবে সবারই বাসায় টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়িতে। আর বেশ কিছু টুরিস্টরা এসছেন এখানে, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছে টুরিস্ট এরিয়াতে। থামেল নামে একটা এরিয়া আছে, কাঠমান্ডুর একটা থামেল ডিস্ট্রিক্ট এলাকা, এখানে সব হোটেল গুলো আছে। তো আমাদের টিম গিয়েছে দেখতে, প্লাস আমরা দুপুর থেকে খোঁজ খবর করছি। এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি যে কোনো বাংলাদেশি ক্যাজুয়ালটির ব্যাপারে। আফটার শক তো বোধ হয় ইনিউমারেবল, যে একটু আগেও হলো আফটার শক গুলো একটা তো বেশ বড় ভারী হয়ে, মানে বেশ ইয়েই হয়েছে, রাউন্ড 6 হবে, তারপরে বিদ্যুৎ সংযোগ এখন কেটে রেখেছে, এখন সম্ভব ইচ্ছা করেই বোধ হয় রেখেছে। এমনিতে তো আমাদের সাথে বাংলাদেশ থেকে অনেকে যোগাযোগ করছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমরাও কয়েকজনের নাম্বার জোগাড় করে কথাবার্তা বলেছি। যেমন এখানে আন্ডার-14 গার্লস টিম এসছে, ফুটবল টিম এসছে, ওনাদের সাথে যোগাযোগ করেছি, ওনারা ভালো আছেন। ইনফ্যাক্ট আজকে ফাইনাল তো হওয়ার কথা ছিল, বাংলাদেশ ফাইনালে নেপালের সাথে খেলার কথা ছিল, যে ইরানকে হারিয়েছে, আজকে ফাইনাল হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি একদিন ক্যান্সেল। কিন্তু আমাদের টিম ভালো আছে, সবারই আমরা এখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, যে সিচুয়েশন ইজ স্টিল ভেরি ফ্লুইড। সংবাদ মাধ্যম তো 700+ বলছে, আমার ধারণা এটা আরো বাড়তে পারে, কারণ এখনো তো অনেক বাকি আছে, বাকি আছে রিমোট, অনেক রিমোট এরিয়া থেকেও লোকজন এখনো খোঁজ খবর নিশ্চয় পান নাই, সেটা মানে খবর পেলে বোঝা যাবে। প্লিজ প্রে ফর আস, ইটস ভেরি ডিফিকাল্ট টাইম। ওকে, থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট। আর এ প্রসঙ্গেই জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে ঢাকা চট্টগ্রাম পৌরসভার এই নির্বাচন উপলক্ষে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার 1 ঘন্টার করে অনুষ্ঠান প্রচার করবে। এসব অনুষ্ঠানে থাকবে নির্বাচন সংশ্লিষ্ট সাক্ষাৎকার, সংবাদ পর্যালোচনা এবং ভোটারদের মতামত। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পরামর্শকে স্বাগত জানাই। আমরা আশা করি ইমেল, ফেসবুক ফ্যান পেজ অথবা ফোন নম্বর পাঠিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মনে রাখবেন, আগামী সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার আমাদের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন ঢাকা চট্টগ্রাম পৌরসভার নির্বাচন নিয়ে। এবং এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় আবার বলছি ঢাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। আর এখন বিজ্ঞান পর্ব। আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। ভারত তাবত বিশ্বে শিশু মৃত্যুর তৃতীয় বৃহত্তম অংশই ঘটছে এই ম্যালেরিয়ার কারণে। ম্যালেরিয়া মৃত্যুর 90% ঘটতে দেখা যায় আফ্রিকায়। প্রতি 6টি শিশু মৃত্যুর 1টি সেখানে ঘটে এই ম্যালেরিয়ার কারণে। অথচ এই ম্যালেরিয়া চিকিৎসায় সারে এমনি একটি অসুখ। লেনি রুভাগা রিপোর্ট পাঠিয়েছেন নাইরোবি থেকে, বঙ্গানুবাদ শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
দুই সন্তানের জননী ফাতুমা চুয়াঙ্গা মোম্বাসার উপকূলীয় এলাকা লিকোনিতে বসবাস করেন। 2 বছর আগে আলু ভাজার পিঠে বিক্রি করে চুয়াঙ্গার যে আয় হতো তার অধিকাংশই ব্যয় হয় ম্যালেরিয়ার চিকিৎসার জন্য হাসপাতালের খরচ মেটাতে। মোম্বাসায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয় বেশি। কেনিয়াতে জনগোষ্ঠীর 60% বেশি মানুষের ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি রয়েছে। সে দেশে প্রতি বছর 36,000 শিশু ওই রোগে মারা যায়। পপুলেশন সার্ভিসেস কেনিয়া নামের একটি বেসরকারি সংগঠন কীটনাশক দেয়া মশারি বিতরণ করে গর্ভবতী মহিলাদের এবং সে সকল মায়েদের 1 বছরের কম বয়সী শিশু আছে তাদের কাছে, যারা তাতে উপকৃত হন। চুয়াঙ্গা তাদের অন্যতম। ফাতুমা চুয়াঙ্গা বলেন, আমি যদি মশারি ব্যবহার না করি আমার সন্তানদের ম্যালেরিয়া হবে, আমার হাসপাতালে যেতে হবে অথবা ভেষজ ওষুধ ব্যবহার করতে হবে, তা অবশ্য MRDT সম্পর্কে তা জানার আগে। আমি এখন যেহেতু সে সম্পর্কে জানি, মশারি ব্যবহারের গুরুত্বটা আমি এখন বুঝি, চিকিৎসার জন্য কম ব্যয় করে আমার অল্প আয় এখন পরিবারের জন্য ব্যবহার করতে পারি। চুয়াঙ্গা যে MRDT কথা বলছে তা হচ্ছে ম্যালেরিয়া র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। 2010 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে যে প্রতিটি রোগী যার ম্যালেরিয়া হয়েছে বলে সন্দেহ করা হয় তাকে পরজীবীয় পরীক্ষা দিয়ে নিশ্চিত করতে হবে যে তার ম্যালেরিয়া হয়েছে। পপুলেশন সার্ভিসেস কেনিয়া 4,000-এর বেশি গণস্বাস্থ্য কেন্দ্রে ওই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। 20 মিনিটের মধ্যে MRDT মাধ্যমে ম্যালেরিয়া পরীক্ষার ফলাফল জানা যাবে। এর জন্য ব্যয় হয় $1। গ্রামীণ অঞ্চলেও তা ব্যয়সাধ্য। ডক্টর ডিসমিস অসরো বলেন, ওই পরীক্ষার ফলে অ্যান্টিবায়োটিক্সের ব্যবহার কমেছে। Dr. Dismas Osoro.
Because earlier people were just taking antimalarials without a test. So this time we have got the importance of it. We test and we dispense antimalarials.
Tini bolen, age lokjon kono porikha chharai malaria sharanor oshudh shebon korto. Amra ekhon er gurutto bujhi. আমরা পরীক্ষা করে ম্যালেরিয়া নিরোধক ওষুধ দেই এবং তাই ওই ওষুধের অপব্যবহার নিয়ন্ত্রণ করা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুমানিক হিসেব অনুযায়ী 2013 সালে 19,80,00,000 মানুষের ম্যালেরিয়া হয়। এর ফলে বিশ্বব্যাপী 5,84,000 মানুষের মৃত্যু হয়। এর অধিকাংশই আফ্রিকায় 5-এর কম বয়সী শিশুরা। ম্যালেরিয়া উপদ্রুত অঞ্চলে মশারির বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পপুলেশন সার্ভিসেস কেনিয়ার আঞ্চলিক কার্যক্রমের সমন্বয়ক জেমস মাকেরি বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে লোকজনের মনোভাব বা চিন্তাধারা পাল্টানো। জেমস মাকেরি:
People tend to sleep under nets during the rainy season, but during the dry season where it's hot, they don't sleep.
তিনি বলেন, বর্ষার মরশুমে লোকজন মশারির নিচে ঘুমোয়, কিন্তু শুকনো মরশুমে যখন বেশ গরম তখন তারা মশারির নিচে ঘুমোয় না, কারণ তখন প্রচণ্ড গরম। তাই আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে সারা বছরই মশারির নিচে ঘুমানোর জন্য লোকজনকে উৎসাহিত করা। গত 30 বছর ধরে ম্যালেরিয়া মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংগঠন কেনিয়া মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে একযোগে কাজ করেছে। এই যৌথ প্রচেষ্টায় তারা এক টিকা উদ্ভাবন করেছে যা 16,000 শিশুর ওপর পরীক্ষা চালানো হয়। কেনিয়া মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ফ্রান্সিস কিমানি বলেন যে ফলাফল দেখা গেছে তা আশাপ্রদ, কিন্তু তা বহুমুখী উদ্যোগের একটি অংশ। প্রফেসর ফ্রান্সিস কিমানি:
We are coming up with newer vector control methods. We are coming up with newer drugs.
তিনি বলেন, যেসব প্রাণী জীবাণু ছড়ায় তা নিয়ন্ত্রণের জন্য আমরা নতুন সব পদ্ধতি উদ্ভাবন করেছি, আমরা নতুন সব ওষুধ তৈরি করেছি, আমরা ওষুধ পর্যবেক্ষণ করছি এটা নিশ্চিত করার জন্য যে সেগুলো ঠিকমতো কাজ করে এবং যারা তা ব্যবহার করছে তারা তা ভালোভাবে করছে। চুয়াঙ্গা বলেন, তিনি আশা করছেন যে আরও লোকজন মশারি ব্যবহার করবেন এবং ম্যালেরিয়া পরীক্ষার আধুনিক পদ্ধতি ব্যবহার করবেন, তাহলে ম্যালেরিয়ায় মৃত্যুর হার কমবে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আর এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলিকে সন্ত্রাস দমনে সাহায্যের প্রতিশ্রুতির ইঙ্গিত স্বরূপ সোমালিয়া ভিত্তিক আল কায়দার সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসী সংগঠন হারাকাত শেবাব আল মুজাহিদিন সংক্ষেপে আর শেবাবের কতিপয় শীর্ষ নেতার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $00,00,000 পুরস্কার ঘোষণা করেছে। 2008 সাল থেকে এই গ্রুপটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত যারা সোমালিয়া সরকারের নিয়ন্ত্রণ লাভের জন্য লড়ছে এবং সর্বসম্প্রতি কেনিয়ার গ্যারিসা শহরে একটি কলেজে আক্রমণ চালায়। এই গোষ্ঠীটি হাজার হাজার সোমালি নাগরিক, শান্তিপূর্ণ সক্রিয়বাদী, আন্তর্জাতিক সাহায্যদাতা কর্মী, সাংবাদিক এবং আফ্রিকি ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী যারা এই অঞ্চলের স্থিতিশীলতা এবং সাফল্যে ভূমিকা রাখছে তাদের মৃত্যুর জন্য দায়ী। লক্ষ লক্ষ জনগণ লড়াই ক্ষতিগ্রস্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির কারণে যুক্তরাষ্ট্র সরকার এই গ্রুপটির বিরুদ্ধে আর্থিক এবং অন্যান্য ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই সংস্থাটির 6 জন নেতার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে। ইব্রাহিম হাজি জামা বা আবু জালমা সহ প্রত্যেকের জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমালি এবং সুইডেনের নাগরিক ফুয়াদ মোহাম্মদ খালাফ, যার অন্য নাম ফুয়াদ সোঙ্গালে, বশির মোহাম্মদ মাহমুদ, যে আশবাব গোষ্ঠীর একজন সামরিক কমান্ডার এবং যার জন্ম 1979 থেকে 1982 সালের মধ্যে, এবং 43 বছর বয়সী মুক্তার রাবো, যে এরিত্রিয়ার পাসপোর্ট বহন করে এবং আশবাবের একজন মুখপাত্র হিসেবে সে কাজ করে থাকে। আশবাব গোষ্ঠীর অতিরিক্ত প্রত্যেক 2 জন নেতার জন্য $30,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত 2 জন নেতার নাম আবদুল্লাহি ইয়ারে এবং গ্রুপটির গোয়েন্দা প্রধান জাকারিয়া ইসমাইল আহমেদ হার্শি। যার অন্য নাম জাকি মাদোবে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকলের নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপনে রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে। আপনার কাছে এসব ব্যক্তিদের কোনো তথ্য জানা থাকলে তার নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে জানাতে পারেন। টিপ লাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে rfj@state.gov এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
নেপালে প্রচণ্ড এক ভূমিকম্প এবং তার পরপরই ছোট ছোট কম্পনে 900 বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং আরও বহু লোক আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। এতে রাজধানী কাঠমান্ডুর অংশবিশেষ বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় দুপুরের একটু আগে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 80 কিলোমিটার উত্তর পশ্চিমে 7.8 মাত্রার ভূকম্পন আঘাত হানে এবং এর ফলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট মারাত্মক তুষারধস নামে। পর্বত আরোহীরা পাহাড় থেকে গড়িয়ে পড়েন এবং বেস ক্যাম্পের লোকজন মাটি ও পাথরের নিচে চাপা পড়েছেন। এই ভূকম্পনে ভারতে 20 জন প্রাণ হারিয়েছেন। ভুটান, তিব্বত ও চীনা সীমান্ত এলাকা থেকেও হতাহতের খবর পাওয়া গেছে। ওদিকে বাংলাদেশেও 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। আতঙ্কে হাজার হাজার মানুষ রাস্তায় এবং খোলা জায়গায় বেরিয়ে পড়েন। এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার ইরাক এবং জর্ডানের সীমান্তে সংঘর্ষিত ইসলামিক স্টেটের জঙ্গিরা আক্রমণ চালিয়ে 3টি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এর ফলে ইরাকি নিরাপত্তা বাহিনীর অন্তত 4 সদস্য নিহত হয়। ওই বিস্ফোরণে আরও কমপক্ষে 10 জন আহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী। যেখানে এই হামলা চালানো হয়েছে সেই ত্রেবিল সীমান্ত এলাকাটি হচ্ছে 2টি দেশের মধ্যে সরকারিভাবে সীমান্ত পারাপারের একমাত্র অঞ্চল। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ বলেছে যে ইসলামী জঙ্গিরা আজ উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর জেসের আল শাহুরে প্রবেশ করেছে। এই নজরদারি সংস্থাটি বলছে যে শহরের কোনো কোনো অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমানের মতে সেখানকার আল নুসরা ফ্রন্ট এবং ইসলামিক ব্রিগেড শহরের অধিকাংশ দখল করে নিয়েছে এবং সিরিয়ার সরকারি বাহিনী পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বা স্বরাষ্ট্র সুরক্ষা বিষয়ক মন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম সীমান্ত জুড়ে এখন অনেক কম লোক যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে। গত বছর কোনো অভিভাবক ছাড়াই বিরাট সংখ্যক শিশু যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। তবে মন্ত্রী জে জনসন শুক্রবার জানান যে এই ব্যাপারে কড়াকড়ি করার কারণে অবৈধভাবে এদেশে শিশু প্রবেশের সংখ্যা 45% কমে গেছে। জনসন বলেন যে সীমান্ত এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে 151,805 জনকে আটক করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে যে আগের বছরের তুলনায় অবৈধভাবে প্রবেশ 60,000 কমে গেছে, যা কিনা প্রায় 28%। আজ থেকে 25 বছর আগে এমনি শনিবারে মহাকাশযান ডিসকভারি থেকে হাবল টেলিস্কোপ লাগানো হয়। এতে এমন সব চকমকে যন্ত্রপাতি রয়েছে যার মাধ্যমে বিশ্বকে জানা যায়। এই দূরবীক্ষণ যন্ত্রটি মহাকাশের দারুণ সব ছবি তুলতে সক্ষম। হাবলের মহাকাশচারী ন্যাসার সায়েন্স মিশন ডিরেক্টরের প্রশাসক জন গ্রান্সফেল বলেন যে হাবল তার সব আবিষ্কারের মধ্য দিয়ে বিজ্ঞানের গতিতে এনেছে পরিবর্তন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন রাশাদ লামার। স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.